শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন।
আর আমি শাহাদাত হোসেন সবুজ।
আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে পাঠানো কোটা সংস্কার আন্দোলন নিয়ে রিপোর্ট।
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ করেছে।
আছে আমার দেশ পত্রিকার সম্পাদকের উপর হামলা নিয়ে রিপোর্ট।
কুষ্টিয়ায় শাসক দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
আরও রয়েছে ভারতের মধ্যপ্রদেশে বেধড়ক শিশু মৃত্যু নিয়ে প্রসঙ্গ।
গত 21 দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে 29 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে।
তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি
বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতেন স্ট্রিন কুইন। ইসরায়েল সিরিয়া থেকে প্রায় 800 হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবীকে জর্ডানে নিয়ে গেছে। শনিবার রাতে ইসরায়েলি পুলিশ জাতিসংঘের বাস বহরে তাদের সরিয়ে নেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবীদের বেসামরিক লোকজন হিসেবে চিহ্নিত করে এবং টুইটারে বলে যে বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে থাকায় তাদের সিরিয়ার দক্ষিণ পশ্চিমের যুদ্ধক্ষেত্রগুলো থেকে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের মধ্য দিয়ে বাস্তুহারা সিরিয়ানদের সরিয়ে নেওয়া একটা অসাধারণ মানবিক পদক্ষেপ বলে তারা জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কিছু দেশের অনুরোধে হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবীদের সরিয়ে নেওয়া হয়। সিরিয়ার যুদ্ধক্ষেত্রগুলোর মধ্যে আটকে পড়া সাধারণ মানুষকে বাঁচাতে 2013 সাল থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে কর্মকাণ্ড চালিয়ে আসছিল হোয়াইট হেলমেটস। রবিবার ইসরায়েল বলেছে সীমান্তে পরিস্থিতি দুদিন শান্ত থাকলে গাজার একমাত্র বাণিজ্যিক সীমান্ত পারাপার কেরেম শালোম পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আভিগডোর লিবারম্যান রবিবার বলেছেন যদি আজ এবং আগামীকাল পরিস্থিতি গতকালের মতো থাকে তাহলে মঙ্গলবার কেরেম শালোম খুলে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন 30 মার্চের পর শনিবার পরিস্থিতি সবচাইতে শান্ত ছিল। 30 মার্চ ফিলিস্তিনিরা সীমান্ত বরাবর টানা প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। শনিবার হামাস বলেছে ইসরায়েলের সঙ্গে তাদের সাময়িক যুদ্ধবিরতি হয়েছে কিন্তু ইসরায়েল ওই অস্ত্রবিরতির খবর নিশ্চিত করেনি। আফগান সংকট অবসানের লক্ষ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলার প্রচেষ্টায় এবং একসঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের সঙ্গে ব্যাপক বিষয়ে আলোচনার আয়োজন করেছে আফগানিস্তান। দ্বিপাক্ষিক সংশ্লিষ্টতা মতৈক্যের অবকাঠামোর অধীনে কাবুল বৈঠক হয় এবং এর নামকরণ করা হয় আফগানিস্তান পাকিস্তান অ্যাকশন প্ল্যান ফর পিস অ্যান্ড সলিডারিটি APAPPS। এই প্রক্রিয়ার অধীনে আফগান শান্তি ও মীমাংসার প্রচেষ্টা এবং আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য সামরিক সহযোগিতা ও গোপন তথ্য শেয়ার করা হবে। উপপররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাই আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি রবিবারের বৈঠকে বলেন এক মাস ধরে চলা সংলাপে দুপক্ষ অগ্রগতি সাধন করেছে। পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব তহমিনা জাঞ্জোয়া। দুপক্ষ যে অগ্রগতি সাধন করেছে তিনিও তার প্রশংসা করেন। আফগান প্রেসিডেন্ট ঈদের সময় তালেবানের সঙ্গে যে একপাক্ষিকভাবে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছিলেন সে প্রসঙ্গে পাকিস্তানের কূটনীতিক বলেন যারা আফগান সংঘাতের অবসান চায় তাদের মনে আশার সঞ্চার করেছে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রবিবার বিক্ষোভ করেছেন, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতারা তাদের সমর্থক শিক্ষক শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার নিন্দা এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। কোটা আন্দোলনকারী নেতা রাশেদ খান, যিনি বর্তমানে কারাগারে আছেন, তার মা সাহেলা বেগম সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তিনি তার ছেলের মুক্তি চান। তিনি বলেন তার ছেলে কোনো রাজনীতি করে না, সে চাকরির জন্য আন্দোলন করেছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোন অভিযোগ যেন আর না আসে সে বিষয়ে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে তিনি রোববার সাংবাদিকদের জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
গত 21 দিনে ভারতে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে 29 সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যজাতদের ওই মৃত্যু ঘটেছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যজাত শিশুগুলিকে। বাঁচার কোনো সম্ভাবনা ছিল না তাদের, তা সত্ত্বেও হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি নিয়ে চেষ্টা করা হয়, কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা। মারা গিয়েছে প্রত্যেকেই। সংবাদ সংস্থার খবর, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে 21 দিনে 29টি শিশুর মৃত্যু হয়েছে। শেষ এক সপ্তাহে 6টি শিশু মারা যায়। হাসপাতালের আরও এক চিকিৎসক চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, গত 21 জুলাই পর্যন্ত 29টি শিশুর মৃত্যু এমন কোনো বড় সংখ্যা নয়, কারণ শেষ তিন মাসে হাসপাতালে 948 জন সদ্যজাতের মধ্যে 118 জন শিশু মারা গিয়েছে। এর আগে এপ্রিল মাসে 26 জন, মে মাসে 49 জন শিশুর মৃত্যু হয়েছে। তার আরও দাবি, ওই সময় শিশুদের গুরুতর অবস্থায় 26 জনকে নিয়ে আসা হয়েছিল, তারা চিকিৎসার সময়টুকুও পাননি, অনেকের বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। তবে এত শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশও দিয়েছে। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগান কর্তৃপক্ষ বলেছে, রবিবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অন্তত 14 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 50 জন। প্রথম ভাইস প্রেসিডেন্ট আব্দুল রাহিদ দোস্তাম নির্বাসন থেকে দেশে ফিরে আসার কয়েক মিনিটের মধ্যে ওই বিস্ফোরণ ঘটে। ওই শহরের পুলিশ বাহিনীর এক মুখপাত্র হাসমাতুল্লাহ সাতনিকজাই ভয়েস অফ আমেরিকার কাছে এই খবর নিশ্চিত করেছেন যে এক আত্মঘাতী বোমা হামলাকারী ওই আক্রমণ চালায়। দোস্তামের কোনো ক্ষতি হয়নি, তাৎক্ষণিক কেউ ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। দোস্তাম হচ্ছেন সাবেক এক উজবেক যুদ্ধবাজী নেতা। এক বছরেরও বেশি সময় ধরে তুরস্কে থাকার পর তিনি আফগানিস্তানে ফিরে যান। তিনি 2017 সালে বিতর্কিত পরিবেশে দেশ ত্যাগ করেন। উত্তর পশ্চিম পাকিস্তানে পুলিশ সূত্রে বলা হয়, এক আত্মঘাতী বোমা হামলাকারীর আক্রমণে আসন্ন নির্বাচনের এক প্রার্থী আহত হন এবং তার গাড়ির চালক নিহত হন। কর্মকর্তারা বলেন, রবিবারের বিস্ফোরণে একরামুল্লাহ গান্দাপুরের ড্রাইভার এবং অন্যান্য তিনজন আহত হন। ক্রিকেটার এবং রাজনীতিক ইমরান খানের দলের প্রার্থী গান্দাপুর সংসদে একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুদানে শান্তি প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তাতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, দেশে প্রকৃত শান্তি ও দায়বদ্ধ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে নেতৃত্বের প্রয়োজন তা প্রেসিডেন্ট সালভা কিয়ের এবং বিরোধী নেতা রাইক মাচার দেখাতে পারেননি। হোয়াইট হাউসের মুখপাত্রী সেরা স্যান্ডার্স এক বিবৃতিতে ওই মন্তব্য করেন। এবারে খেলার খবর। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। টেস্ট সিরিজের লজ্জাজনক স্মৃতি ভুলে সম্মান পুনরুদ্ধারের মিশনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ এক উইকেটে 141 রান। ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। এ পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মোট 28টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে 7টিতে আর ওয়েস্ট ইন্ডিজ 19টিতে। বৃষ্টিতে ভেসে গেছে বাকি দুই ম্যাচ। এছাড়া ক্যারিবীয়দের মাটিতে 10 ম্যাচের মধ্যে 3টিতে জয় পাওয়ার বিপরীতে 7টিতে হেরেছে বাংলাদেশ। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে।
কুষ্টিয়ায় শাসক দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। ছাত্রলীগ বলেছে মাহমুদুর রহমানের সাহস কত যে বঙ্গবন্ধু শেখ ও শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করেন। গত বছর পহেলা ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন সম্পর্কে বক্তব্য রাখতে যেয়ে মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ হাসিনার কড়া সমালোচনা করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েকটি মানহানির মামলা হয়। মাহমুদুর রহমান রোববার গিয়েছিলেন এই মামলায় জামিনের আর্জি জানাতে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মুর্শেদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে তার জামিন মঞ্জুর করেন। এরপর পুলিশের দেয়া গাড়িতে করে তিনি যখন আদালত প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছিলেন তখনই ছাত্রলীগ হামলা চালায়। উল্লেখ্য যে এই সরকারের আমলে মাহমুদুর রহমান 5 বছর জেলে ছিলেন। রিপোর্ট পাঠিয়েছেন এসব নিয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
কুষ্টিয়ায় শাসক দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কেন এই হামলা? ছাত্রলীগ বলছে মাহমুদুর রহমানের সাহস কত বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করে। গত বছর পহেলা ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কড়া সমালোচনা করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েকটি মানহানির মামলা হয়। কুষ্টিয়ায় মামলা করেন জেলা ছাত্রলীগ সভাপতি তুষার আহমেদ। মাহমুদুর রহমান রোববার গিয়েছিলেন ওই মামলায় জামিনের আর্জি জানাতে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ মুর্শেদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে তার জামিন মঞ্জুর করেন। এ সময় বাদী তুষার আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের 50-60 জন কর্মী আদালত চত্বর ঘেরাও করে। এক পর্যায়ে মারমুখী হয়ে উঠলে ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানকে আদালতেই অবস্থা নেওয়ার পরামর্শ দেন। বলেন তিনি নিরাপত্তার ব্যবস্থা করছেন। এভাবে 2 ঘন্টা চলার পর ম্যাজিস্ট্রেট পুলিশ প্রোটেকশনে মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণ ত্যাগের নির্দেশ দেন। এরপর পুলিশের দেয়া গাড়িতে করে তিনি যখন আদালত প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছিলেন তখনই ছাত্রলীগ হামলা চালায়। এতে করে মাহমুদুর রহমানের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়। এখন তার চিকিৎসা চলছে। মাহমুদুর রহমান হামলা সম্পর্কে এই সংবাদদাতাকে বলেন তার প্রাণনাশের জন্যই হামলা করা হয়।
প্রথমে ম্যাজিস্ট্রেট আমাদেরকে বললো আপনারা এখানে আশ্রয় নেন আমার এজলাসে। 3:30 পর্যন্ত আমরা এজলাসে বসা এবং সে বললো আমি র্যাব এক্সপ্রেসের ব্যবস্থা করছি, র্যাবের ব্যবস্থা করছি। তারপরে 4:00 বললো এসে আমাকে কোর্ট দারোগা বললো যে এখনই আপনি এই কোর্ট এই গাড়িতে করেই আপনি চলে যান। তাদের একটা গাড়িতে আমাকে উঠাইলো। আমি আমার সাথে ছিল ইঞ্জিনিয়ার রিজু আর একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেট নিয়ন যে ঢাকার থেকে আসছিল। গাড়িতে ওঠার 2 মিনিটের মধ্যে আক্রমণ, প্রায় 40-50 জন আপনার কি বলে ওই বড় বড় পাথর এবং বড় লাঠি, তারপরে পাথর দিয়ে ভেঙে ফেললো কাঁচগুলো, তারপরে আমার মাথায় মারলো 3-4 পাথরের বাড়ি, তারপরে আমি লাঠি দিয়ে বাড়ি দিল। আমি যতদূর পারি ঠেকানোর চেষ্টা করলাম। সে চেষ্টা করে আমি গাড়ির থেকে নামলাম, নেমে একটা ঘরে গিয়ে আশ্রয় নিলাম। এই ঘরটা কার নাকি আওয়ামী লীগেরই নেতা, ওই ঘরে বন্দি থাকলাম। তার প্রায় 1/2 ঘন্টা পরে পুলিশ আসলো, সদর থানার ওসি যে সারাদিন আসে নাই।
মাহমুদুর রহমানের পর হামলা সম্পর্কে প্রবীণ সাংবাদিক রিয়াজুদ্দিন আহমেদ বলেন, নিন্দা জানানোর কোনো ভাষা আমার জানা নেই, কোর্ট কাছারিও এখন দেখছি নিরাপদ নয়।
উদ্বেগের ব্যাপার, একজন লোক কোর্টে হাজিরা দিতে যাওয়ার পরে যদি তার নিরাপত্তা না থাকে, কোর্ট কাছারির মধ্যেও যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে তো এটা খুবই দুশ্চিন্তার ব্যাপার। যেভাবে মাহমুদুর রহমানকে আটকে রেখে ছাত্রলীগ তার উপর হামলা করেছে, এটা নিন্দনীয় এবং আমি নিন্দা জানাই।
উল্লেখ্য যে এই সরকারের আমলে মাহমুদুর রহমান 5 বছর জেলে ছিলেন। তার বিরুদ্ধে 125টি মামলা রয়েছে। 38 দিন তাকে পুলিশি রিমান্ডে রাখা হয়েছিল। এক সরকারি আদেশে বর্তমানে আমার দেশ বন্ধ রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শাহাদাত হোসেন সবুজ, এইমাত্র যে রিপোর্টটি আপনি শোনালেন আমাদের শ্রোতাদেরকে, সেটি ছিল আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর পাঠানো। এবং তাতে বিশেষ একটি ঘটনার, বিশেষ একটি সহিংসতার ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সামগ্রিক বর্তমান পরিস্থিতি নিয়ে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদ, গবেষক এবং উন্নয়ন কর্মী ডক্টর বদিউল আলম মজুমদার কথা বলেছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের সঙ্গে। তো ওই রিপোর্টটি এখন শোনাই।
জি
জি।
বাংলাদেশের অন্যতম পরিচিত সুশীল সমাজের সংগঠন সুজন, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বর্তমানে এক বিশেষ সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভয়েস অফ আমেরিকার সাথে একান্ত আলাপচারিতা জনাব বদিউল আলম মজুমদার বিভিন্ন বিষয়ে তার মতামত ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না তার কাছে জানতে চাওয়া হয়।
কোনো দেশেরই অবস্থা একবারে ভালোও না একবারে মন্দও না এইভাবে বলা যাবে না। ভালো আছে, মন্দ আছে, দুটোরই ঘটছে, দুটোই আছে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে। তবে আমরা আশা করি যে আমাদের সকলের স্বার্থে, আমাদের দলমত নির্বিশেষে, আমাদের নারী পুরুষ নির্বিশেষে, আমাদের সকল মতপথের নির্বিশেষে সকলের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কারণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে আমাদের 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনটা বিতর্কিত নির্বাচন ছিল এবং তার মাসগুলো আমরা দিয়েছি। তো এই আমি আশা করি যে আমাদের আগামী নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে, যাতে আমরা আরেকটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর না হই। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল সেই রকম বিকাশ হয়নি, বরং আমরা অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে গিয়েছি। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থানে আছে এবং আমাদের কিছু কিছু গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রেও আমরা পিছিয়ে গিয়েছি। তো এটাই বাস্তবতা, এটারই প্রতিফলন আমরা দেখছি।
আর সম্প্রতি যে ইলেকশন হয়েছে আপনার বিভিন্ন জায়গাতে, মানে পৌরসভা নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন, আপনাদের কাছে কী মনে হয়েছে নির্বাচনটা?
নির্বাচনটা দুর্ভাগ্যবশত বিতর্কিত নির্বাচন হয়েছে। যেরকম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা সেই রকম নির্বাচন হয়নি। এতে অনেকগুলো ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। এখানে নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করার কথা, যে ভূমিকা পালন করার কথা, যে সবাই যাতে সম সুযোগ পায়, সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনে যাতে কোনো রকম কারচুপি না হয়, সেই ভূমিকাটা নির্বাচন কমিশন পালনে ব্যর্থ হয়েছে, যার ফলে নির্বাচনটা কাঙ্ক্ষিতভাবে হয়নি এবং নির্বাচনে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এখন যিনি নতুন নির্বাচন কমিশনার হয়েছেন মাহবুব তালুকদার, কি মনে হয় উনি কি কিছু করতে পারবেন ব্যতিক্রমী কিছু?
উনি তো একা পারবেন না, এটা 5 জনের কমিশন এবং কমিশন হিসেবে তারা এই যে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে তারা কার্যক্রম পরিচালনা করতে হবে। তাই একা ওনার পক্ষে যে বিরাট পরিবর্তন আনা সম্ভবপর নয়।
ডক্টর বদিউল আলম মজুমদার, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
শাহাদাত, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের যে বিরূপ সমালোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, এ নিয়ে G20 জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকেও প্রশ্ন উঠেছে, কথা উঠেছে এবং তা নিয়ে রিপোর্ট প্রণয়ন করেছেন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ইসাবেলা কোকোলি। তো ইসাবেলা কোকোলির রিপোর্ট থেকেও এখন কিছুটা শোনান শ্রোতাদেরকে।
নিশ্চয়ই, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মিনিউশেন তিনি বলেছেন ট্রাম্প প্রশাসন ফেডারেল রিজার্ভের যে সমালোচনা করেছে সেই সমালোচনার মানে এই নয় যে তিনি অথবা ট্রাম্প প্রশাসন ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে পূর্ণ স্বাধীনতা সেই স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন।
সে বলছেন যে না, তা করা হয়নি,
করা হয়নি। এবং এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয়েছে, আপনি জানেন যে G20 সম্মেলন যেটি হচ্ছে আর্জেন্টিনাতে, অর্থমন্ত্রীদের G20 দেশের অর্থমন্ত্রীদের সেই সম্মেলনে আমাদের অর্থমন্ত্রীকে জবাব দিতে হয়েছে যে কেন প্রেসিডেন্ট এটা করছেন, কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে তো অন্য বিশ্বের অর্থনীতি।
প্রেসিডেন্ট আসলে যেটা বলেছেন সেটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন অর্থমন্ত্রী।
জি, সেটাই। এবং CNBC-র সাথে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অর্থনীতিকে মজবুত করতে আমরা যে কাজ করে যাচ্ছি সেখান থেকে সুদের হার বেড়ে যাক তা আমি দেখতে চাই না। এটা প্রেসিডেন্টের কথা। সম্প্রতি ব্যবসায়িক অংশীদারদের উপরও যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন উঠে, তার জবাবে মিনিউশেন বলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই শুল্ক আরোপ কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, তবে অন্য বিশেষ কিছু দেশ দ্বারা শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের কিছু কিছু শিল্পে প্রভাব ফেলবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান ক্রিস্টিন লাগার্ডি শনিবার G20 বৈঠকের উদ্বোধনী বক্তব্যে মন্তব্য করেন, বিশ্ব বাণিজ্যে শুল্ক আরও ব্যাপকভাবে বিশ্বের সামগ্রিক প্রবৃত্তিকে বাধা প্রদান করবে।
এটা আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থ ভান্ডার IMF এর
বক্তব্য। তো আমরা এই পর্যায়ে ক্রিস্টিন লাগার্ডির যে বক্তব্য সেটা একটু শুনে নেই।
But it certainly indicates the impact that it would have on GDP, which in the worst case scenario, under current measures and not taking into account most recent announcement, is in the range of 0.5% of GDP on a global basis.
ক্রিস্টিন লাগার্ডি তিনি বলছিলেন যে এটা স্পষ্টতই নির্দেশ করছে যে জিডিপির উপর প্রভাব পড়বে, বর্তমান পদক্ষেপে সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা। এবং তিনি বলছিলেন যে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব ফেলবে তার দায়ভার তিনি নিতে রাজি নন, এটা তার বক্তব্য। এছাড়াও গতকাল শনিবার দিন শেষে G20 বৈঠকের দিন শেষে তিনি আর্জেন্টিনার অর্থনীতি নিয়েও কথা বলেছেন এবং তিনি বলেছেন আর্জেন্টিনার অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, এগুলো নিয়ে কথা হয়েছে। তো কবির ভাই, যেটি নিয়ে কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সুদের হার বাড়ানো নিয়ে, ইন্টারেস্ট রেট বাড়ানো নিয়ে বারবারই কথা বলছিলেন। আপনি জানেন যে মনিটরি পলিসি এবং ফিসকাল পলিসি দুটো রয়েছে। তো মনিটরি পলিসি এটি সাধারণত ফেডারেল রিজার্ভ ব্যাংক বা ফেড করে থাকে অর্থনৈতিক অবস্থা বুঝে, এবং আপনি জানেন যে 2011 পর থেকে এই ইন্টারেস্ট রেট কিন্তু সেভাবে বাড়েনি, এই কারণে ফেডারেল রিজার্ভ ব্যাংক আস্তে আস্তে এই সুদের হারটা বাড়ানোর একটা পদক্ষেপ নিয়েছেন। এবং সেই ক্ষেত্রেই আমাদের প্রেসিডেন্ট তিনি বলছেন যে না, এটা ঠিক হবে না, যেভাবে অর্থনৈতিক প্রবৃত্তি যাচ্ছে তাতে হয়তো এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেভাবে উন্নয়ন তিনি নিচ্ছেন। তো এই জায়গায় কনফ্লিক্টটা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে ঐতিহ্যগতভাবে কিন্তু প্রেসিডেন্টের সাথে ফেডারেল রিজার্ভ ব্যাংকের এই রকম সরাসরি বাদ অনুবাদ বলবো না, ঠিক এই ধরনের কথাবার্তা হয়নি এর আগে তেমনটিভাবে।
হ্যাঁ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান যে গতি প্রকৃতি, যে অবস্থান, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হয়েছে, কর্মসংস্থান পরিস্থিতি অনেক উন্নীত হয়েছে, এই দুইয়ের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য।
জি
অবশ্যই। এখন ভিন্ন প্রসঙ্গ। আজ জগন্নাথের উল্টো রথযাত্রা। পুরীতে দুদিন ধরে টানা প্রবল বর্ষণে রাস্তাঘাট ভেসে যাওয়া থেকে আরও নানান ধরনের ঝামলা পেরিয়ে, বিতর্ক এড়িয়ে শেষ পর্যন্ত যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এদিকে কলকাতাতেও দিনভর বৃষ্টির মধ্যেই ইসকনের উল্টো রথযাত্রা শেষ হয়েছে, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আজ জগন্নাথের উল্টো রথযাত্রা। পুরীতে দুদিন ধরে টানা প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে যাওয়া থেকে আরও নানান ধরনের ঝামেলা পেরিয়ে, বিতর্ক এড়িয়ে শেষ পর্যন্ত যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এদিকে কলকাতাতেও দিনভর বৃষ্টির মধ্যেই ইসকনের উল্টো রথযাত্রা শেষ হলো। বিকেলে বৃষ্টি একটু কমায় নানা জায়গায় উল্টো রথের মেলা জমে উঠেছে। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দুবাদে অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ, এমনকি ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি ওই মন্দিরে প্রবেশাধিকার পাননি, কারণ মন্দির কর্তৃপক্ষের মতে পার্সি ফিরোজ গান্ধীকে বিয়ে করার ফলে ইন্দিরা আর হিন্দু নন। এহেন গোড়া নিয়ম পাল্টে পুরীর মন্দিরে অন্য ধর্মাবলম্বীদেরও প্রবেশের সুযোগ করে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে পরামর্শ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট, ফলে মৌমাছির চাকে ঢিল পড়ার মতো অবস্থা। প্রথমে রথযাত্রা, তার সাত দিন পর উল্টো রথের আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় মন্দির কমিটি ওই বিষয়ে আলোচনার সময় পায়নি। দিন কয়েক পরে তারা বৈঠকে বসে কি করণীয় ঠিক করবেন। এদিকে আজ রবিবার ছুটির দিনে কলকাতার পাড়ায় পাড়ায় উল্টো রথ টানা চলছে, বসেছে উল্টো রথের মেলা। যে কোনো মেলার অঙ্গ পাঁপড় ভাজা। দক্ষিণ কলকাতার একটি পাড়ার মেলাতেও লোকজন ঘুরে ঘুরে পাঁপড় ফুচকা ঘুগনি খাচ্ছে আর টুকটাক জিনিস কিনছে। তবে আগে রথের মেলায় যেমন মাটির পুতুল আর কাঠের খেলনা পাওয়া যেত, সেগুলো অনেক দিন ধরেই উধাও। সেই সব চমৎকার হস্তশিল্পের জায়গা নিয়েছে সস্তা প্লাস্টিকের খেলনা, তাতেও লোকের উৎসাহে অবশ্য খামতি নেই। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবারে যুব সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের হাইস্কুলের ছাত্ররা পরের বছর তাদের ওয়ার্ল্ড হিস্ট্রিতে অথবা বিশ্ব ইতিহাসের পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারে। আজকের যুব সংবাদ পর্বে এ বিষয়ে ভয়েস অব আমেরিকার সংবাদদাতার একটি প্রতিবেদনের বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
আমেরিকার হাই স্কুলের ছাত্ররা পরের বছর থেকে এপি ওয়ার্ল্ড হিস্ট্রি অথবা এপি বিশ্ব ইতিহাসের কার্যক্রমে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারে। কলেজ বোর্ড মে মাসে ঘোষণা করেছে যে তারা এপি অর্থাৎ অ্যাডভান্স প্লেসমেন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি পরীক্ষার অন্তর্ভুক্ত উপাদানগুলির পরিমাণ সীমিত করার পরিকল্পনা করছে। এটি ছাত্রদের 560 বছর আগের ইতিহাস নিয়েও প্রশ্ন করতে পারে, অর্থাৎ 1450 সাল থেকে বর্তমান 2018 সাল পর্যন্ত তাদের জ্ঞানের পরীক্ষা হতে পারে। 1450 সালের আগের সময়ের ইতিহাস নিয়ে আর শিক্ষার্থীদের মাথা ঘামাতে হবে না। আরো পরিষ্কার করে বললে এটাই বোঝায় যে ইউরোপীয় অভিযাত্রীরা আগমনের আগে অর্থাৎ রোমান সাম্রাজ্য সম্পর্কে অথবা প্রাচীন মিশরীয় বা চীনের ইতিহাস এইসব নিয়ে আর তাদের না জানলেও হবে। কলেজ বোর্ডের এই প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষক সম্প্রদায় থেকে কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছে। কিছু কিছু মানুষ মনে করছেন যে এই পদক্ষেপের ফলে বিশ্ব ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রিতে পশ্চিম ইউরোপের প্রভাবকে অনেকটাই বৃদ্ধি করবে। তারা আরো বলছেন যে অন্যান্য সংস্কৃতির বিষয় শিক্ষার জন্য যে সময় তারা ব্যয় করছেন এই পদক্ষেপের ফলে সেই সময়টা অনেকটাই কমে যাবে। কলেজ বোর্ড এমনই একটি স্বাধীন সংস্থা যা মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার বিকাশ সমর্থন করে। যুক্তরাষ্ট্রের হাই স্কুলগুলিতে এপি অর্থাৎ অ্যাডভান্স প্লেসমেন্ট প্রোগ্রাম এবং এপি পরীক্ষাগুলির ব্যবস্থা করে থাকে প্রধানত এই অলাভজনক সংস্থাটি। এই স্কুলগুলি তাদের এপি প্রোগ্রামের শিক্ষণ এবং পরীক্ষাগুলি ব্যবহার করার জন্য কলেজ বোর্ডকে অনেক অর্থ প্রদান করে থাকে। ক্লাসে কি কি বিষয় পড়ানো হবে তা নির্ভর করে কি কি ধরনের বিষয়ের উপর পরীক্ষায় প্রশ্ন করা হবে তারই উপর। কলেজ বোর্ডের মুখপাত্র জেসলি ক্যারায়ল বলেন যে এপি ওয়ার্ল্ড হিস্ট্রি কার্যক্রমে অনেক অনেক তথ্য রয়েছে। তিনি বলেন যে ওয়ার্ল্ড হিস্ট্রি প্রোগ্রামে কর্তৃপক্ষ এই যে পরিবর্তন আনলেন তার একটা প্রধান কারণ হল এপি ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাসে অনেক তথ্য পড়ানো হয়। সুতরাং কলেজ বোর্ডের অভিপ্রায় হল মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলি কলেজের মতো করে দুটি কোর্সের উপরে এই বিষয়বস্তুগুলিকে ভাগ করে দেওয়া যেতে পারে। কারায়ল আরো বলেন যে দুটি কোর্সের উপরে এই ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সের বিষয়বস্তুগুলি ভাগ করে দেওয়ার ফলে এই বিষয়টা পড়াতেও যতটা সময় লাগা উচিত ঠিক সেই সময়টাই দেওয়া যাবে। এবং এটা করতে গিয়ে আমরা যেটা করছি সেটা হলো কলেজগুলিতে যে ধরনের মডেল ব্যবহার করা হয় আমরা সেই মডেলটাই অনুসরণ করছি। অন্যান্য এপি কোর্সগুলি যেমন এপি বিজ্ঞান, এপি ইংরাজি, এপি গণিত, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ অথবা এপি শিল্প, তাতে যেমনভাবে কোর্সগুলি ব্যবহার করা হয় ঠিক সেইভাবেই আমরা প্রথম বছরটি শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশনটা তৈরি করে নিচ্ছি এবং যেটা তাদেরকে সাহায্য করবে পরের বছরের কার্যক্রমগুলিকে খুব ভালোভাবে আয়ত্ত করার। কলেজ বোর্ডের এপি প্রোগ্রামের প্রধান ট্রেভর প্যাকার নিউ ইয়র্কের টাইমস পত্রিকাকে বলেন যে এই পরিকল্পনাটি আংশিকভাবে ইতিহাসের শিক্ষকদের কাছ থেকে পাওয়া মন্তব্যের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তিনি লক্ষ্য করেছিলেন যে কোনো কোনো শিক্ষক আবার এও বলেছিলেন যে আরো এক বছরের মধ্যে 100 শতাব্দীর ইতিহাস শেখানোর জন্য রীতিমতো লড়াই চালিয়ে যেতে হবে। সে যাই হোক না কেন, কলেজ বোর্ডের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন অনেক শিক্ষক এবং শিক্ষাবিদেরা। প্রাক্তন ইতিহাসের শিক্ষক সারা হান্নান বলেন যে এই প্রস্তাবটি শুনে তার মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। হান্নান আলাস্কার রাজধানী জুনোতে বসবাস করেন এবং তিনি বলেন যে 1450 সালের ইতিহাস প্রধানত ইউরোপীয় আধিপত্যের ইতিহাসের উপর জোর দিচ্ছে। এটা আমাদের আবার মনে করিয়ে দেবে পশ্চিমী সভ্যতার অহংকারের ইতিহাস। ভার্জিনিয়াতে অবস্থিত জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার স্টার্নস বলেন যে তিনি এ ব্যাপারে একমত পোষণ করেন। তিনি বলেন যে 1450 সালের ইতিহাসে এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা পূর্বের ইতিহাস সম্পর্কে জানলে তাদের সাম্প্রতিক কালের ইতিহাস সম্বন্ধে জানতেও অনেক সুবিধা হবে। স্টার্নস কিন্তু আরো বলেন যে তিনি এই পাঠ্যক্রমটি সংগঠিত করার প্রয়োজন বুঝতে পারছেন। এর মূল উদ্দেশ্য হল ছাত্ররা যাতে বিশ্বের ইতিহাস খুব ভালোভাবে বুঝতে পারে এবং তাদের একটা সম্যক ধারণা হয়। তবে তার অভিমত হল এই যে 1450 সাল থেকে ইতিহাস পড়ানোর চিন্তাটা কিন্তু খুব সমীচীন নয়। গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের আগের সময়ের ইতিহাস, অপশ্চিমা সমাজ এবং সংস্কৃতির ইতিহাস সম্পর্কিত উপাদানগুলিও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা উচিত। কলেজ বোর্ডের এপি প্রোগ্রামের শীর্ষ দায়িত্বে থাকা ট্রেভর প্যাকারকে কয়েকজন অধ্যাপক একটি চিঠি দিয়েছিলেন তাদের স্বাক্ষর করে। তার মধ্যে পিটার স্টার্নস হলেন একজন। এই চিঠিতে এরকমই সতর্কবাণী দেওয়া হয়েছিল যে যদি 1450 সাল থেকে এই ইতিহাস পড়ানো শুরু হয় তাহলে এই চিঠিতে স্বাক্ষরকারী অধ্যাপকেরা আরজি জানাবেন যে এপি ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স পাশ করা ছাত্রদের যাতে ওই সাবজেক্টের জন্য কোনো কলেজ ক্রেডিট না দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইউটাতে জুন মাসে মিস্টার ট্রেভর পেকার এক বৈঠক পরিচালনা করেছিলেন যেখানে অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। এই পরিকল্পনাটির বিরুদ্ধে তাদের প্রতিবাদ তারা জানান। মাঝে মাঝে খুবই উত্তেজনাপূর্ণ আলোচনার মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়েছিল। দুটি এপি ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাস করানোর মতো টাকায় স্কুলগুলোর নেই। তিনি আরও বলেন যে এই স্কুলগুলির পেন্সিল কেনারই ক্ষমতা নেই, সেক্ষেত্রে দুটো এপি ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স চালানোর জন্য পয়সা কোথা থেকে আসবে। পলিটিকো পত্রিকাটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে যে একটি এপি ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাস চালাতে খরচ হয় $600 থেকে প্রায় $6,500 পর্যন্ত এবং সেটা নির্ভর করে স্কুলটি কত বড় তার উপরে। হাই স্কুলের অনেক শিক্ষার্থীরা এই বিতর্কে অংশ নিয়েছেন। নিউ জার্সি থেকে একজন ছাত্র ডিলন ব্ল্যাক change.org নামক ওয়েবসাইটটির প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন। তিনি এই প্রস্তাবটি বাতিল করার জন্য ট্রেভর প্যাকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এই প্রচারাভিযানে তারা 1,000 জন মানুষের স্বাক্ষরও জোগাড় করতে সক্ষম হয়েছেন, যা তাদের পূর্ব পরিকল্পিত 500 স্বাক্ষরের থেকেও অনেক বেশি। এটা লক্ষ্য করা হচ্ছে যে কলেজ বোর্ড এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদদের কাছ থেকে অনেক সমালোচনার মুখোমুখি হচ্ছেন। জেসলি কারায়েল একটি ইমেলের মাধ্যমে ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এপি ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে কর্ম পাঠ্যসূচির এই বিরাট পরিবর্তন শিক্ষার্থীদের কিভাবে প্রভাবিত করতে পারে তা নিয়ে কলেজ বোর্ড খুবই চিন্তিত। তিনি বলেন যে 1450 সালের পূর্বে ইউরোপীয় নয় এমন সংস্কৃতি ও সভ্যতা অধ্যয়ন করার প্রয়োজন যে কতখানি তা আমরা বুঝতে পারছি এবং এই সমস্ত মুখ্য উদ্বেগগুলি সমাধান করার জন্য এই পদ্ধতিগুলি সংশোধন আনার চেষ্টা আমরা করছি এবং খুব শীঘ্রই সেটা আমরা আপনাদের জানাবো। গত মাসে ট্রেভর প্যাকার এও লিখেছিলেন যে বর্তমানে এপি ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাস যে পাঠ্যসূচি অনুসরণ করে পড়ানো হয় তাতে 1 বছরের মধ্যে এতগুলি বিষয় পড়ানোর মতো পর্যাপ্ত সময় থাকে না। 1450 সালের পূর্বের ঐতিহাসিক ঘটনাগুলি শিক্ষার্থীদের জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। এ ব্যাপারে শিক্ষকদেরও পুরোপুরি সমর্থন থাকবে এরকমই একটা সমাধান নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দেন। এরই প্রতিক্রিয়া হিসেবে পিটার স্টার্নস তার ব্লগে লেখেন যে কিছু কিছু শিক্ষাবিদ এ ব্যাপারে যথেষ্ট হতাশ হয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কলেজ বোর্ড যে শিক্ষকদের প্রতিও সহানুভূতিশীল এটা নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার। স্টার্নস আরও বলেন যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল যে কলেজগুলি কিভাবে তাদের ইতিহাস ক্লাসগুলির পাঠ্যসূচি বানাবে এবং বিদ্যার্থীদের জন্য এই ক্লাসগুলির ব্যবস্থা করছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি বলেন যে এ ব্যাপারে তাদের নিজস্ব পাঠ্যক্রম গঠন করার জন্য অধ্যাপকদের উচিত তাদের নিজেদের মধ্যে আলোচনা করে তবেই এই সব ক্লাসগুলির ব্যবস্থা করা।
আমাদের অনুষ্ঠানের এই পর্বে এখন শুনবেন আজকের সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র ইরানি নেতাদের প্রতি সন্ত্রাসবাদের সহায়তা সহ তাদের অস্থিতিশীল নীতি পরিবর্তনে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ বৃদ্ধির প্রয়াস নিতে চলেছে। ইরানের অস্থিতিশীল নীতিতে আরও রয়েছে ক্ষেপণাস্ত্রের প্রসার এবং ইরানি জনগণের দুঃসহ দারিদ্র। ইরানের গাড়ি শিল্প, সোনার বাণিজ্য এবং অন্যান্য ধাতব শিল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আবারও আরোপিত হবে 6 আগস্ট তারিখ থেকে। ইরানের জ্বালানি খাত এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পেট্রোলিয়াম সম্পর্কিত নিষেধাজ্ঞা 4 নভেম্বর পুনরায় আরোপিত হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা নীতি বিষয়ে পরিচালক ব্রায়ান হুক সাংবাদিকদের বলেন, জ্বালানি সম্পর্কিত নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে ইরানি শাসকদের অপরিশোধিত তেলের রাজস্ব শূন্যতে নামিয়ে আনতে চাপ বৃদ্ধি করা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে তেলের সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেই প্রয়াস চালাবে এবং আমরা আশ্বস্ত যে তেলের উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। পরিচালক হুক বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বর্তমানে বা কখনই মানবিক সাহায্য সামগ্রীর উপর আরোপিত হয়নি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ছাড়াও অন্য একটি বিষয়ে অগ্রাধিকার দিয়েছে, আর তা হল এই শাসনামলের দীর্ঘদিনের শোষিত জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করা। মিস্টার হুক বলেন, গড়পড়তায় ইরানি জনগণ আজ মৌলিক খাদ্য সামগ্রী যেমন রুটি, ডিম এবং পানীয় জলের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। সেখানে ইরান সরকার অন্য দেশে দুঃসাধ্য সহিংস অভিযানে নিয়োজিত হয়েছে।
তাদের এসব অভিযানে ইরানের পুরুষ, মহিলা এবং শিশুদের এবং মধ্যপ্রাচ্যে অন্যত্র জনজীবনে দীর্ঘায়িত যন্ত্রণা ছাড়া আর কোনো উদ্দেশ্যই হাসিল হবে না। মিস্টার হুক বলেন, মে মাসে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি থেকে বেরিয়ে আসবার পর যুক্তরাষ্ট্র ইরানের বিচার বিভাগীয় প্রধান সাদেক লারিজানি সহ মোট 53 জন নাগরিক এবং অন্যান্য সংস্থাকে মানবাধিকার লঙ্ঘন, অস্ত্রপ্রসার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শনাক্ত করেছে। তিনি বলেন, এসব শনাক্তকরণের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র সেইসব ব্যক্তিদের লক্ষ্যবস্তু করবে যারা ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। পরিচালক হুক বলেন, সারা দেশ জুড়ে প্রতিবাদে বিক্ষোভে প্রমাণিত হয়েছে যে ইরানি জনগণ সত্যিকার অর্থে সরকারের প্রতি বীতশ্রদ্ধ। মহিমান্বিত ইতিহাস এবং সুগভীর কৃষ্টি সমৃদ্ধ সেই মহান ইরানি জনগণ তাদের সরকার থেকে সেই ন্যায্য সম্ভ্রমটুকু প্রত্যাশা করতে পারেন। যুক্তরাষ্ট্র সেই মহান ইরাকি জনগণের পাশে থাকবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার আপনাদের জন্য রয়েছে একটি সাক্ষাৎকার। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশের সমাজকর্মী ডক্টর গোলাম রাব্বানি নয়ন বাঙালি সম্প্রতি ওয়াশিংটনে একটি যুব নেতৃত্ব সম্মেলনে অংশ নিতে আসেন। রোহিঙ্গা সংকটের কারণে সেখানে বাংলাদেশের নাম নানানভাবে উঠে আসে। শুনুন সহকর্মী সেলিম হোসেনের সঙ্গে মিশিগানে বসবাসরত বাংলাদেশের সমাজকর্মী ডক্টর গোলাম রাব্বানি নয়ন বাঙালির আলাপচারিতা।
গোলাম রাব্বানি নয়ন বাঙালি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকা স্টুডিওতে। আমরা জানি আপনি ওয়াশিংটন ডিসিতে এসেছেন একটি লিডারশিপ সামিটে, তো এখানে মূলত কি বিষয়ে আলোচনা হয়েছে?
মূলত গত তিন দিন ধরে, জুন মাসের 10, 11, 12 তিন দিন ধরে ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রিগান ইনস্টিটিউশনে হয়ে গেল আমাদের তিন দিন ধরে ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন ইউএসএ লিডারশিপ সামিট। এবং এই লিডারশিপ সামিটটা মোটামুটি নেতৃত্ব উন্নয়নের জন্য ইউএসএ থেকে 50টি স্টেটের প্রায় 500 প্রতিনিধি অংশগ্রহণ করে এবং তারা ইউএনের যে অ্যাজেন্ডাগুলো সেই অ্যাজেন্ডার মধ্যে সার্বিক বিষয়ে এক একটি স্টেট এক একটি বিষয়কে তারা আলোচনায় এনে সেগুলো কীভাবে প্রস্তাবনায় নিয়ে আসা যায় এবং কার্যকর ভূমিকা রাখা যায় সে বিষয়ে সার্বিক আলোচনা, বিশ্লেষণ এবং বক্তৃতা সব কিছু হয়েছে। এবং আমি সেখানে মিশিগানের পক্ষ থেকে পার্টিসিপেন্ট হিসেবে আমি প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিশেষ করে যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি মিশিগানের স্টেটের লাইসেন্স সোশ্যাল ওয়ার্কার এবং ইমিগ্রেশনের ইস্যুতে কাজ করি, সেই সাথে রিফিউজি রিসেটেলমেন্টের বিষয়ে কাজ করি, সে কারণেই আমি এই রিফিউজি ইস্যুটাকে নিয়ে আমি কাজ করেছি।
কিন্তু এই সামিটে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে কিভাবে?
হ্যাঁ, এই সামিটে বারবারই বাংলাদেশের প্রসঙ্গ এসেছে, প্রায় 3-4 বার মতো এসেছে। প্রথম কারণটি হচ্ছে রোহিঙ্গাদের ইস্যুর কারণেই বাংলাদেশের প্রসঙ্গটি বারবার এসেছে। আপনি নিশ্চয়ই জানেন যে রোহিঙ্গা রিফিউজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট রিফিউজি ক্যাম্প ইন দ্য ওয়ার্ল্ড এবং এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের মতো একটি উন্নয়নমুখী দেশ এবং ছোট্ট দেশ দক্ষিণ এশিয়ার হলেও যে আমরা 1 মিলিয়ন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, আমরা যে মানবতার সবচেয়ে বড় উদাহরণ সৃষ্টি করেছি পৃথিবীর বুকে, এই সামিটে এই বিষয়টি উপস্থাপন করার সুযোগ এসেছে। এবং সামিটের 500 প্রতিনিধি তারা যখন বিষয়টি জানতে পারল যে সবচেয়ে লার্জেস্ট রিফিউজি ক্যাম্প বাংলাদেশে, তাদের আকর্ষণটি স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিনিধির প্রতি দৃষ্টি তারা দিয়েছে এবং আমি একমাত্র বাংলাদেশের থেকে প্রতিনিধিত্ব করেছি, যে কারণেই বাংলাদেশের বিষয়টি শুধু 3-4 বার প্রতিদিনই না, প্রত্যেকটি থিমেটিক সেশনে পার্টিসিপেন্টরা এই বিষয়ে কথা বলেছে।
তো এই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ যেভাবে আশ্রয় দিয়েছে বা এই সংকট যেভাবে মোকাবেলা করার চেষ্টা করছে, এইটা আরও ভালোভাবে করা যায় কি না বা কীভাবে এটা সমাধান করা যায়, এসব নিয়ে কোনো আলোচনা কেউ কোনো দেশের পক্ষ থেকে?
এই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় ভূমিকা রেখেছে ইউএনএইচসিআর এর প্রতিনিধিরা, কারণ ইউএনএইচসিআর থেকে যারা এসেছে তারা আবার ঠিক তারা এক সপ্তাহ আগে তারা বাংলাদেশ থেকে ঘুরে এসেছে, যে কারণেই তারা বাংলাদেশ থেকে ঘুরে এসেই এই সামিটে অংশগ্রহণ করে তারা তাদের সার্বিক চিত্রটি উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এবং সেখানে তাদের যে ইউএনএইচসিআরের কথা অনুযায়ী তারা যে বিষয়গুলোকে তারা বলতে চাচ্ছে যে কীভাবে এই রিফিউজি সংকটগুলো মোকাবেলা করা যায়। প্রথমে রিফিউজি সংকট মোকাবেলার প্রথম ধারণাটাই হচ্ছে যে তাদেরকে তাদের ব্যাক টু দেয়ার হোম, তাদেরকে ফেরত পাঠানোর প্রসঙ্গটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি কার্যকর হবে কি না সেটি অবশ্যই এখন সম্পূর্ণ সন্দিহান, কারণ যারা এসেছে তাদের মানসিক অবস্থান, তাদের ভীতি এবং তারা আদৌ যেতে চাইবে কি না, এবং সবচেয়ে বড় কথা মিয়ানমার সরকার তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করবে কিংবা নেবে কি না। অতএব আপনি জানেন যে রিফিউজি সংকট মোকাবেলার প্রথম সমাধানের উপায় হচ্ছে তাদেরকে ব্যাক টু দেয়ার ওন হোম কান্ট্রি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে রিসেটেলমেন্টের বিষয়, রিফিউজি রিসেটেলমেন্ট। এখন তো রিসেটেলমেন্টের ব্যাপারে সব সরকার, বড় বড় দেশগুলোই রিফিউজিদের নেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ অনেকটা কমিয়ে নিয়ে এসেছে। আপনি জানেন যে সারা পৃথিবীতে এখন 65 মিলিয়ন রিফিউজি এবং ডিসপ্লেসড পার্সন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় সংকটই হচ্ছে এখন এই রিফিউজি মানুষগুলো মানবতার জীবনযাপন করছে সারা পৃথিবীতে। যদি আপনি প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখেন, সেখানে লক্ষ লক্ষ শিশুরা না খেয়ে মরে যাচ্ছে, সেখানে তাদের এডুকেশনের কোনো নিশ্চয়তা নেই, তাদের ভবিষ্যৎ কোথায় যাবে সেটা নিশ্চয়তা নেই। আমি আবার যদি ঘুরে আসি আমার দেশের ক্ষেত্রে, বাংলাদেশে এই 1 মিলিয়ন এই 10 লক্ষ রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী হবে, আমরা কতটুকু তাদেরকে সেবা দিতে পারবো, এবং ইউএনএইচসিআর কেন, অন্যান্য স্টেক হোল্ডার যারা কাজ করতে চায় তারা কি প্রকৃতপক্ষে এই 10 লক্ষ মানুষকে সেবা দিতে পারবে, এবং 10 লক্ষ মানুষ কি তাদের আদৌ সেবা পাচ্ছে, প্রশ্নই আসছে না। আমি উপস্থাপন করেছি যে ইউএনএইচসিআর কত পার্সেন্ট মানুষকে কাভার করতে পেরেছে, তারা যদিও 20% মতন একটি হিসাব সমীক্ষা তারা দিচ্ছে, কিন্তু আমার মতে যেহেতু আমাদের একটি টিম কাজ করছে সেখানে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ফাউন্ডেশন, যে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ফাউন্ডেশনে আমি প্রতিনিধিত্ব করি, তারা কাজ করছে এবং তারা সেখানে কাজ করে দেখেছে যে সেখানে ইউএনএইচসিআর আরও অনেক কম সংখ্যক মানুষকে তারা সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে, এবং সেটি তাদের দোষ না, ইউএনএইচসিআরের অবশ্যই রিসোর্সের বিষয় রয়েছে, তাদের সেই সরঞ্জামাদি দরকার, তাদের সেবা করার জন্য লোক বল দরকার, অর্থনৈতিক অবস্থান দরকার, যে কারণেই হচ্ছে আমাদের এই বিষয়টি একটু দেখা দরকার।
আচ্ছা, এই রিফিউজি সংকট নিরসনে আপনার এই লিডারশিপ সামিট থেকে কোনো সাজেশন কি এসেছে?
হ্যাঁ, এখানে লোকাল ইন্টিগ্রেশনের কথা খুব বারবার এসেছে যে তারা লোকাল ইন্টিগ্রেশন, বিশেষ করে যে কীভাবে লোকালি ইন্টিগ্রেট করা যায়, তার মানে যে দেশে অবস্থান করছে রিফিউজিরা এবং সেই সাথে সেই দেশের কমিউনিটিটা কীভাবে কাজ করবে, এই প্রশ্নে খুব বেশি মাত্রায় আমি কথা বলার সুযোগ পেয়েছি। কারণ হচ্ছে আমি তাদেরকে একটি জিনিস বোঝাতে সক্ষম হয়েছি যে পৃথিবীর বুকে আমার মনে হয় বাংলাদেশ একমাত্র জাতি, কিংবা বাংলাদেশি আমরা একমাত্র জাতি যারা আমরা কখনোই এই কে কোন দেশ থেকে আসলো, কে কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন রঙের, কিংবা কার স্ট্যাটাস কতটুকু, সেগুলোকে আমরা বিচার বিশ্লেষণ না করে মানুষকে আমরা আলিঙ্গন করতে জানি, আমরা মানুষকে বুকে টেনে নিতে পারি। কারণ বাংলাদেশের এই 17-18 কোটি 160 মিলিয়ন মানুষের বসবাস এই ছোট্ট একটি দেশে, সেখানে মানুষ জানে যে তাদের অনেক কষ্ট হবে, এটি একটি বড় বার্ডেন, জানা সত্ত্বেও বাংলাদেশের কোনো মানুষ, একজন মানুষ আপনি বের করতে পারবেন না যে যারা রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে না আমরা রোহিঙ্গাদের আর সেবা দিতে পারবো না বা রোহিঙ্গাদেরকে আমরা চাই না। তারা বলেছে মায়ানমারের বিরুদ্ধে কথা বলেছে, মায়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে সরকারকে ভূমিকা রাখার জন্য অনেকেই কথা বলেছে, কিন্তু মূলত তারা চাচ্ছে যে যাতে তারা যদি ফেরত যায়ও তাদেরকে ফ্রি এবং সেফ জোন দিতে হবে, প্রয়োজন বোধে ইউনাইটেড ন্যাশনস ইন্টারভেনশন দরকার, যেখানে পিসকিপিংয়ের মতন একটি বড় সামর্থ্য রয়েছে যদি সেটি সম্ভব হয়। সেই বিষয়টি কিন্তু বারবার ঘুরে আনার চেষ্টা করছি, কিন্তু সেখানে আসলে যেহেতু আমি একা বাংলাদেশের প্রতিনিধি, অতএব একা অনেক ভয়েস রেইজ করা যায় না।
আচ্ছা, রিপেট্রিয়েশনের ব্যাপারে যে বাংলাদেশ এবং মিয়ানমারের ভিতরে চুক্তি হয়েছে, এটা তো চুক্তি তো হয়েছে, কিন্তু ওই দেশে ফিরিয়ে নেবার নিয়ে কোথায় রাখবে এবং সেখানে তারা ফিরে যাবে কি না, এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে এখন। কারণ আমি সম্প্রতি রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখেছি যে কেউই ফেরত যেতে চায় না। তো এই অবস্থার ভিতরে আমার মনে হয় তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়টা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বিষয়, অনেক সময় লাগবে হয়তোবা এই সিচুয়েশন ফিরিয়ে আনতে সেখানে। আচ্ছা, এই সামিটে এছাড়া আর কি বিষয় আলাপ হয়েছে?
হ্যাঁ, আমি আপনার এই কথার জের ধরে একটু বলি, তারপরে আমার আসছি। সেটি হচ্ছে এই ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আরেকটি ইউএনএইচসিআর এর গবেষণা হয়েছে। তারা গবেষণায় দেখেছে যে সর্বনিম্ন সময় লাগে 19 বছর, যে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কখনোই কোনো দেশ 19 বছর সময় লেগেছে। 19, 30, 35, 50 বছরের ইতিহাস রয়েছে। অতএব সেখানে আপনি যে কালকে সকালবেলা কিংবা এক বছরের মধ্যেই ফিরে চলে যাবে এ ধরনের কোনো আশা ইউএনএইচসিআর, তো তারা গবেষণায় বলেছে কখনো হয় নাই। অতএব সেখানে আমরা আমরা হয়তো আলোচনার মধ্যেই রাখতে পারবো বিষয়টি, তবে এক্ষেত্রে কিন্তু অনেক কিছু করার সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে, আপনি জানেন যে আমাদের ভূমিকা রাখতে হবে ভারতের সাথে এবং চায়নার সাথে। যদি আমরা ভারত এবং চায়নার সাথে বন্ধুত্ব আরও গভীর করতে পারি এবং মায়ানমারের প্রশ্নে আমরা যদি একটা জায়গায় নিয়ে আসতে পারি, কারণ সেখানে তাদের জায়গা, যে আরকানসাস যে স্টেট, যে আরকানসাসের তাদের যে জায়গা রয়েছে, রোহিঙ্গাদের যে স্থান, তাদের মূলত ওইটাই তাদের অধিকার দাবি, সেই জায়গাটা তাদের জন্য নিরাপদ করে দিতে হবে। নিরাপদ করার জন্য প্রয়োজন বোধে জাতিসংঘের খুব কঠোর হস্তক্ষেপ দরকার, কিন্তু সমস্যা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলে আপনি জানেন যে সেখানে ভারত এবং চায়না রয়েছে তাদের কঠিন শক্ত অবস্থানে। অতএব ভারত এবং চায়নার যদি সেই কঠিন শক্ত অবস্থান থাকে, তার মানে ঘুরে ফিরে কিন্তু আমাদের এই এই প্রতিবেশী রাষ্ট্রের একটি রাজনৈতিক বিষয়ে খুব খুব গুরুত্ব পাচ্ছে, যেখানে ইউএনএইচসিআর বলেন, ইউএন বলেন, তারা শুধু প্রোগ্রাম বেসড কাজ করছে বিশেষ করে এখন, কিন্তু পলিসি লেভেলে তারা কাজ করার আলোচনার ক্ষেত্রে তারা একটু এড়িয়ে যাচ্ছে।
আচ্ছা, আর অন্য কি বিষয়
আলোচনা, অন্য বিষয় আলোচনার ক্ষেত্রে যেটি
আমি, আউটকাম কি হবে বাংলাদেশের জন্য, আপনি কত টাকা,
বাংলাদেশের জন্য আমাদের আবার এখানে
এই সামিটের,
হ্যাঁ এই সামিটের গত দিন যেটি হচ্ছে 12 তারিখ, আমাদেরকে এই ক্যাপিটাল হিলে নিয়ে এসেছিল আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, এবং তারা এনে 300টি বৈঠকের ব্যবস্থা করেছে এই 500 প্রতিনিধিদের। এর মধ্যে আমি সুযোগ পেয়েছি বৈঠক করার, এবং সেই বৈঠকগুলোতে বারবার একই জিনিসই উপস্থাপন করতে পেরেছি, যে যে কথাটি সেমিনারও বা ট্রেনিং লিডারশিপ সামিটে বলে এসেছি সেই কথাগুলোই এখানে উপস্থাপন করেছি, যে আপনাদের মাধ্যমে, কারণ ইউএন, ইউএস গভর্নমেন্ট আপনি জানেন যে জাতিসংঘের বাজেটের ইস্যুতে তাদের অনেক নেতিবাচক বিষয় রয়েছে, যেটা নাকি প্রভাব পড়বে সার্বিক সকল কর্মকাণ্ডে, সকল কর্মসূচিতেই, জাতিসংঘের সকল কর্মসূচিতেই এই ফান্ডের বিষয়গুলো প্রভাব বিস্তার করবে, এবং এগুলো বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দিয়ে আমরা বলার চেষ্টা করেছি। এবং সেই সাথে আমি ব্যক্তিগতভাবে যে কাজটি করছি এখন, সেটিও আমি আপনার মাধ্যমে জানাতে চাই। সেটি হচ্ছে, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি দীর্ঘদিন বাংলাদেশেও সমাজকর্ম করেই আমি আমার সাংগঠনিক তৎপরতা চালিয়েছি প্রায় দীর্ঘ 2 যুগের বেশি সময়। আমি সেখানে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি ন্যাশনাল ইউথ ফোরাম অফ বাংলাদেশ, আপনি জানেন, যেটি প্রতি বছর বাংলাদেশে একটি সামিট করে, তারা তার নাম হচ্ছে বাংলাদেশ ইউথ পার্লামেন্ট, এবং প্রতি বছরই বাংলাদেশ ইউথ পার্লামেন্ট দেশে খুব অনাড়ম্বরভাবে সারা বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণ করে, প্রায় 1 থেকে 2 হাজার প্রতিনিধি অংশগ্রহণ করে, এবং প্রত্যেক বছরই, গত বছরে এসেছিল স্পিকার, এর আগের বছর ছিল সাবেক রাষ্ট্রপতি, এভাবে প্রত্যেক বছরই খুব অনারেবল পার্সনদেরকে নিয়ে তারা করে। সেখানে আমাদের যে দাবিটি উপস্থাপন করতে চাচ্ছি, যে সমাজকর্মীরা একটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে চায় বাংলাদেশে। বাংলাদেশে প্রচুর সমাজকর্মী, আমি যদি একটু কম্পারেটিভ স্টাডি করে দেখি আমেরিকাতে এবং বাংলাদেশে, কারণ আমি যেহেতু আমেরিকাতেও মিশিগান স্টেট থেকে আমি সোশ্যাল ওয়ার্কার লাইসেন্স পেয়েছি, এখন যে কারণে আমি এই আমেরিকাতে সমাজকর্মীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং তারা কীভাবে ভলান্টিয়ারিজম করে সেটিও দেখেছি। এবং আমি যদি তুলনা করি, আমাদের দেশের যুবকরা অনেক বেশি মাত্রায় আন্তরিকভাবে কাজ করে, তারা ভলান্টিয়ার, তারা তাদের সমগ্র সময়টা ডেডিকেট করে দেয় কোনো স্বার্থ ছাড়া। তারা এমন না, তারা অনেক যুব সমাজ রয়েছে, তারা শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের এই ধরেন বয়স্ক শিক্ষাদান, শিশু শিক্ষা, টিকাদান কর্মসূচি, বিভিন্ন নানান ধরনের কর্মসূচি তারা স্বেচ্ছায় কাজ করে যায় অনেকটা বিনামূল্যের মতন,
যে তাদের অধিকার রক্ষার জন্য নিজেদের কোনো অ্যাসোসিয়েশন,
তাদের একটা অ্যাসোসিয়েশন নাই, সেখানে একটা প্রফেশনালিজম ডেভেলপ করা উচিত। কারণ তারা যদি একটি প্রফেশনালিজম ডেভেলপ করতে না পারে, তাহলে তারা মর্যাদা বৃদ্ধি হবে না। আপনি যদি মর্যাদাশীল একটি পেশাদারিত্ব তৈরি করতে না পারেন, তাহলে সেই পেশাদারিত্বের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলবে এবং একটি সময় হারিয়ে যাবে। এবং এখান থেকেই আমরা চাই যে শুধু বাংলাদেশের শুধুমাত্র সমাজকর্মী না, রাজনীতিতেও সমাজকর্মীদের অবস্থান করে আসা উচিত, কারণ সমাজকর্মীরা যখন রাজনীতিতে আসবে সে তখন ডেভেলপমেন্ট ইস্যুতে কাজ করার সুযোগ পাবে, সে বুঝতে পারবে কোথায় উন্নয়নমুখী কাজ করা যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এই কথাগুলো আমাদের শ্রোতাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ফকির হোসেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যে কথাগুলো বলার সুযোগ পেয়েছি এবং যে সুযোগ আপনি করে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকাকে অনেক অনেক ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি অলাভজনক প্রতিষ্ঠান স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ফুটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
ডিসি স্কোর্স একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লেখাপড়ার পর শিক্ষার্থীদের আরও সক্রিয় হতে এবং বন্ধু খুঁজে পেতে সাহায্য করে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ, যে 8 থেকে 15 বছর বয়সী এসব শিশুরা এই প্রতিষ্ঠানটির কর্মসূচিতে অংশ নেয়, ফুটবল খেলার মধ্য দিয়ে দলবদ্ধভাবে কাজ করা এবং নেতৃত্ব শিখছে তারা এই ফুটবল খেলায় অংশ নিয়ে।
এবং আপা আরও যেটা মজার বিষয়, এইসব কর্মসূচিতে তারা যে অংশ নিচ্ছে এর জন্য তাদেরকে কোনো টাকা পয়সা
দিতে হয় না, বিনামূল্যেই, কারণ এই কর্মসূচির জন্য কিন্তু ব্যক্তি পর্যায় থেকে আর্থিক সাহায্য ও সহায়তা আসে।
এবং এই কর্মসূচির লক্ষ্য জানাতে গিয়ে ডিসি স্কোর্সের কর্মসূচির সমন্বয়ক অ্যানা মার্টিনেস বলেন,
They come because they feel welcome, they feel happy and they're not seeing TV the whole day and eating junk food, like here they have time to work out.
তারা আসেন কারণ তারা অনুভব করে যে তারা এখানে কাঙ্ক্ষিত, তারা খুশি হয়, তাদেরকে এখানে স্বাগত জানানো হয়, তারা সারা দিন টিভি দেখছে না এবং জাঙ্ক ফুডও খাচ্ছে না। এখানে তাদের বন্ধুদের সাথে মিলে তারা ব্যায়াম করার একটা সুযোগ পাচ্ছে, সেই সময় আছে।
আপা, এই যে মার্টিনেস, তিনি কিন্তু আসলে এই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় 9 বছর ধরে আছেন, এবং প্রথমে তিনি আসলে ছাত্রী হিসেবেই ছিলেন, এরপর সমন্বয়কারী হিসেবে এখন রয়েছেন।
তো অভিজ্ঞতার ভিত্তিতেই মার্টিনেস যে কথাটা বলছেন যে যখন শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয় তখন আসলে কিন্তু অনেক শিশুই অনুপ্রাণিত থাকে না, তারা
আস্তে আস্তে করে অনুপ্রাণিত হয়। এবং তিনি বলছিলেন যে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন ঘটে। তিনি বলেন,
For them, the more you have to work with is passing. So when passing with them, you do have to do communication. Without communication, we're like... like a kid, like one cross to another, like Rosalind, can you pass me the ball? I'm right here to your left. Like they learn where to pass and communication wise. I feel like those kids like that.
আপনাকে আদান প্রদানের মধ্যে দিয়ে তাদের জন্য কাজ করতে হবে। যখন তাদের সাথে লেনদেন হয়, আদান প্রদান করছেন, ভাব বিনিময় করছেন, তখন আপনাকে যোগাযোগ ছাড়া যোগাযোগ করতে হবে। উদাহরণস্বরূপ, রজলিন, তুমি কি আমাকে ওই বলটি পাস দিতে পারো? আমি তোমার বাঁ দিকে এখানে রয়েছি। তো যোগাযোগ অনুযায়ী কোথায় বলটিকে পাস দিতে হবে সেটা তারা শিখছে। আমি মনে করি ওই সব বাচ্চারা কীভাবে যোগাযোগ করতে হয় ধীরে ধীরেই তা শিখতে পারছে।
কর্মসূচির লক্ষ্য হচ্ছে ফুটবলের দক্ষতাগুলো শেখানো, কিন্তু বাচ্চারা যেন আনন্দ পায় সেটাও নিশ্চিত করা হয়। এটা তাদের সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে সহযোগিতা করে। ডিসি স্কোর্স কর্মসূচির ম্যানেজার মারিয়া মার্কুইন বলেন,
You know, mentally it keeps a positive attitude, and I think that the kids are like starting to, you know, learn that here in summer camp, when we're doing shooting drills or passing drills, and they're like, well, I can just kick the ball, and it's like, no, there's a, you know,
হ্যাঁ, তিনি যেমন বলছিলেন যে যখন আমরা শুটিং ও পাসিং অনুশীলন করি তখন মানসিকভাবে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখতে হয়, এবং তারা বলে আমি কেবল বল নিতে পারি, এবং আপনি জানেন এই সব কিছুর একটি বিশেষ পদ্ধতি আছে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেক তরুণ এরই মধ্যে ফুটবল দলের অংশ হতে পেরে আনন্দিত। ডিসি স্কোর্সের শিক্ষার্থী ব্রায়না ভিগেন বলেন,
I like soccer because it's this adrenaline rush you get when you're on the field and just playing. Like as soon as you hear the whistle blow and the kickoff starts, it's like your heart just starts to pump and then your body
হ্যাঁ, সে যেমন বলছিল যে আমি ফুটবল পছন্দ করি কারণ আপনি যখন মাঠে থাকবেন তখন তা আপনাকে সক্রিয় করে তুলবে। যত তাড়াতাড়ি আপনি বাঁশির শব্দ শুনবেন এবং খেলা শুরু হবে, আপনার সেই হৃদস্পন্দন শুরু হয়ে যাবে এবং এরপর আপনার শরীর ঠিকই চলতে শুরু করবে।
আরেকজন শিক্ষার্থী এমিলি লোবো ক্যাস্টিলো বলেন,
It gives me the opportunity to show other people like
what they can do to not only be better in soccer but to also be better as a person. হ্যাঁ,
এমিলি যেমন বলছিল যে এটি আমাকে অন্য সবার সাথে একটা দেখানোর সুযোগ করে দেয় যে তারা কেবল ফুটবলেই ভালো হতে পারে না, তারা একজন ভালো মানুষও হতে পারে। তারা এইভাবেই শিখছে নতুন নতুন জিনিস এবং নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলছে, যেটা কিন্তু সহজে হয় না, খেলার মাধ্যমেই সেটা সম্ভব। প্রায় 25 বছর ধরে ডিসি স্কোরস এইটাই প্রমাণ করছে, দেখাচ্ছে যে তাদের ফুটবল কর্মসূচিটি শিশুদের সক্রিয় থাকতে, মনোসংযোগ বাড়াতে, সামাজিকভাবে উদ্বুদ্ধ করতে এবং পরীক্ষার ফলাফল ভালো করতে কিন্তু সাহায্য সহায়তা করে এবং তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে, সেটাই প্রমাণ করে এই দলবদ্ধভাবে খেলার।
জি আপা, আমরা যেমনটা জানি যে বাচ্চাদের আসলে খেলাধুলার মধ্য দিয়ে মনোসংযোগ যেমনটা বাড়ে, একই সঙ্গে তারা শারীরিকভাবেও সুস্থ থাকে
এবং সামাজিকভাবেও একে অপরকে জানতে, সবার সাথে মিলেমিশে কিভাবে চলতে হয় ভবিষ্যতে সেটাও তাদের শেখানো হয়।
এবং আপা, এই বিষয়টি কিন্তু এবারের বিশ্বকাপে বেশ প্রমাণিত হয়েছে যে দলবদ্ধভাবে খেলার মধ্য দিয়ে আসলে ভালো ফলাফল করা সম্ভব,
ফলাফল করা যায়, কারণ অনেক দলই এবারে 2018 সালের বিশ্বকাপে খেলেছে যাদেরকে আমরা দেখেছি ওই যে একনায়ক ছিল, মানে হিরো একজন ছিল এক একটি দলে, নেইমার, রোনাল্ডো, মেসি, সেই ধ্যান ধারণা পাল্টে কিন্তু দেখা গেছে যেমন বেলজিয়ামের মতো দল, ক্রোয়েশিয়ার মতো দল এবং ফ্রান্সের মতো দল, ইংল্যান্ডের মতো দল যারা চূড়ান্ত পর্বে এলো, তাদের মধ্যে তারা প্রমাণ করেছে যে দলগতভাবে খেলার মাধ্যমে বা দলগতভাবে যদি কোনো কাজ করি, মানে দশে মিলি করি কাজ হারি
জিতি। এবং এই বিষয়টি আর্জেন্টিনার ক্ষেত্রে আরো বেশি প্রমাণিত যে মেসির মতো একজন তারকা থাকার পরও দলের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার কারণে আর্জেন্টিনা ভালো করতে পারেনি, এমনটা আসলে ফুটবল বোদ্ধারা বলে থাকেন।
হ্যাঁ, সেটাই তো, ওই সবাই মিলেমিশে কাজ করলে সেটাতে এগিয়ে যাওয়াটা সম্ভব হয়, সফল হওয়া সম্ভব হয়, সেটাই ডিসি স্কোরস এখানে শেখাচ্ছে।
আর এখন সবশেষে সংক্ষিপ্ত সংস্করণে সংবাদ শিরোনাম উপস্থাপন করছেন শেগুফতানা স্টিনকুইন।
ধন্যবাদ। ইসরায়েল সিরিয়া থেকে প্রায় 800 হোয়াইট হেলমেট স্বেচ্ছাসেবীকে জর্ডানে নিয়ে গেছে। শনিবার রাতে ইসরায়েলি পুলিশ জাতিসংঘের বাস বহরে তাদের সরিয়ে নেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেট স্বেচ্ছাসেবীদের বেসামরিক লোকজন হিসেবে চিহ্নিত করে এবং টুইটারে বলেছে যে বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে থাকায় তাদের সিরিয়ার দক্ষিণ পশ্চিমের যুদ্ধক্ষেত্রগুলো থেকে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের মধ্য দিয়ে বাস্তুহারা সিরিয়ানদের সরিয়ে নেওয়া একটা অসাধারণ মানবিক পদক্ষেপ বলে তারা জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কিছু দেশের অনুরোধে হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবীদের সরিয়ে নেওয়া হয়। রবিবার ইসরায়েল বলেছে সীমান্তে পরিস্থিতি দুদিন শান্ত থাকলে গাজার একমাত্র বাণিজ্যিক সীমান্ত পারাপার কেরেম শালোম পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান রবিবার বলেছেন যদি আজ এবং আগামীকাল পরিস্থিতি গতকালের মতো থাকে তাহলে মঙ্গলবার কেরেম শালোম খুলে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন 30 মার্চের পর শনিবার পরিস্থিতি সবচাইতে শান্ত ছিল। 30 মার্চ ফিলিস্তিনিরা সীমান্ত বরাবর টানা প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। আফগান সংকট অবসানের লক্ষ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলার প্রচেষ্টায় এবং একসঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের সঙ্গে ব্যাপক বিষয় আলোচনার আয়োজন করেছে আফগানিস্তান। দ্বিপাক্ষিক সংশ্লিষ্টতা মতৈক্যের অবকাঠামোর অধীনে কাবুল বৈঠক হয় এবং এর নামকরণ করা হয় আফগানিস্তান পাকিস্তান অ্যাকশন প্ল্যান ফর পিস অ্যান্ড সলিডারিটি। এই প্রক্রিয়ার অধীনে আফগান শান্তি ও মীমাংসার প্রচেষ্টা এবং আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য সামরিক সহযোগিতা ও গোপন তথ্য শেয়ার করা হবে। নির্বাসিত রাজনীতিক দস্তাম আফগানিস্তানে ফিরে যাওয়ার পরপরই কাবুলে বিস্ফোরণ ঘটে। টেস্ট সিরিজের লজ্জাজনক স্মৃতি ভুলে সম্মান পুনরুদ্ধারের মিশনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ 2 উইকেটে 208 রান।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন সফিউল মাসুদ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন ফেটস।
এবং আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি শাহাদাত হোসেন সবুজ
এবং আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.